Entertainment is a must. Shunun Shadhin Podcast.
যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, হাজির হলাম তারানা তান্ত্রিকের বাকি ঘটনার অংশ নিয়ে। সত্য মিথ্যা শ্রোতাদের উপরেই ছেড়ে দেব, তবে এটা সত্য যে তারানাথের উত্থান মূলত ভারতীয় হয়েছিল। সেখানকার কামরূপ কামাখ্যা নিয়ে রয়েছে শত সহস্র গণ অভিজ্ঞতা। বিনোদনের স্বার্থে অনুভব করুন, যদি এমনটা আপনাদের সাথে ঘটে যায় তবে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি ঘটনায়। শিবশঙ্কর তারানাথ তান্ত্রিককে নিয়ে কামাখ্যার মন্দিরে গেলেন দেখতে। শত শত কানি ভক্ত তার দেবীর সন্তান। বড় পরিসরে পুজোয় অংশ নিলেন শিবশঙ্কর এবং তার শিষ্য তারানাথ। অমাবস্যার তিথিতে তাদের বিশেষ যজ্ঞ আয়োজন শুরু হলো। ভূত প্রেত বশীকরণ হবে আজ। তাদের লীলা খেলা শিবশঙ্কর তান্ত্রিক তখন বলল,
তুই কি আজ প্রস্তুত আছিস?
তারানাথ তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমি একদম তৈরি আছি। শিবশঙ্কর তারাকে বলে উঠল,
ওইখানে বড় ধরনের বাধা আছে, তারা দেবীর পায়ে বলতে যায়, তিনি কালী, তিনি দেবী।
শিবশঙ্কর তারাকে বললেন,
ওই যে বড় ধরনের বাধা আছে না, তিনি কালী, তিনি তারা দেবী, বুঝলি, যা বলি দে।
এক কোপে তারানাথ সে বলিটা দিয়ে দিল এবং রক্ত তারা দেবীর নিকট সমর্পণ করল। এরপর যজ্ঞে তারানাথ মন্ত্র সিদ্ধ করা বাসনায় বসে পড়ল। শিবশঙ্কর বললেন,
দেবীকে মন থেকে ডাক, তিনি আজ সারা দেবেন, বুঝলি।
দেবী অদৃশ্য আওয়াজ দিয়ে তারাকে বলল,
বৎস, তোর প্রতি খুব সন্তুষ্ট আমি, বল তুই কি চাস?
তারানাথ তখন বলল, তোমার ভালোবাসা চাই আমি, তুমি আমাকে সন্তানের মতো চোখে চোখে রাখো, এটাই আমি চাই, আমি যেন তোমার সন্তানদের কল্যাণে পিশাচ দমন করতে পারি। দেবী তখন বলল,
তথাস্তু, তথাস্তু,
এই বলে চুপ হয়ে গেল। শিবশঙ্কর তখন বলল,
এই তোর কি হলো রে? হ্যাঁ,
তারানাথ তান্ত্রিক তখন বলল, গুরুদেব, তারা দেবী মা কালী আমার সাথে কথা বলেছেন, তার তীব্র দর্শন আমাকে বলে দিয়েছে তিনি আমায় পিশাচ দমনে সাহায্য করবেন এবং সবসময় পাশে থাকবেন, এই প্রার্থনা করেছি। তার জবাবে তিনি বললেন, তথাস্তু, এর মানে তিনি রাজি হয়েছেন, গুরুদেব রাজি হয়েছেন। শিবশঙ্কর তখন বললেন,
সাবাস সাবাস বালক, এই তো তোকে হবে, তোর চিত্ত পরিষ্কার, খুব পরিষ্কার, তাই তিনি সাড়া দিয়েছেন। সবাইকে তিনি সাড়া দেন না, তার সারা অনেক সাধনা করা লাগে, বুঝলি, তার সারা পাওয়ার জন্য অনেক সাধনা করা লাগে। তোর চিত্ত পবিত্র, মুখ পরিষ্কার বলি দ্রুত সারা পেরি। এবার চল তোকে দেখিয়ে নিয়ে আসি, সে বিষাজকে কিভাবে বশীকরণ করে, চল দেখাই তোকে, তোকে তো শিখিয়ে দিলাম আজকে।
তারানাথ তান্ত্রিক তখন বলল, গুরুদেব আপনি নিশ্চিত থাকুন। এরপর মন্ত্র পাঠ শুরু করলে মাটি কাঁপিয়ে অন্ধকারে এক পাশের যজ্ঞতে হাজির হল শ্মশানের সেই ভয়ঙ্কর পিশাচ। পিশাচ তখন বলল,
তুই বল, তুই আমাকে কেন ডাকলি? নতুন তান্ত্রিক এখানে নাকি?
তারানাথ তখন বলল, তুমি আমার বশ হয়ে যাও। পিশাচ তখন বলল,
আমি তোর এত সহজে বশ হব না।
তারানাথ তখন বলল, কিন্তু কেন, তোর সাথে কি অন্যায় হয়েছে বল আমাকে, আমি সেটা সমাধান করে দিব। পিশাচ তখন বলল,
তুই সেটা পারবি না, কারণ আর শয়তান পূজারী তান্ত্রিক তোর হলঙ্গ দেবীর থেকে শক্তিশালী।
শিবশঙ্কর তখন বলল,
দাঁড়া, তুমি ওকে সিঁদুর চিরিয়ে দাও।
তারানাথ তখন বলল, ক্ষমা করবেন, কাউকে অনিচ্ছা সত্ত্বেও কাউকে বশীকরণ আমি করতে চাই না, আর কাউকে বেশি দিন রাখাও যায় না, এভাবে করে বরং বিপদ বাড়ে, আপনি শঙ্কিত হবেন না, দেবী আমার সাথে আছেন। এরপর তারানাথ পিশাচকে বলল, তোর ক্ষতি করার কোনো ইচ্ছা নেই আমার, তুই যাকে তুচ্ছ ভাবছিস তুই তারই সৃষ্টি, বুঝতে পেরেছিস? তোর আসল ঘটনা বল। পিশাচ তখন বলল,
তাহলে শোন, শয়তান পূজারী তান্ত্রিক আমাকে বশ করতে না পেরে সে শ্মশানের সাথে নদীর আশেপাশে ঝোপঝাড়ে আশেপাশে থাকতো, আমার লোকেরা আমরা দেখভাল করতাম শ্মশান এবং নদীর তীরে। শয়তান পূজারি তান্ত্রিক পিশাচ এবং জিন ধারণের নাম করে গ্রামে অজানা ঘরে এবং জনতাকে ফুসলাতাম। এরপর গত বছর অবসর রাতে আমার তো বাবার জন্য শ্মশানে যজ্ঞ করে। এরপর আমাকে বস করার জন্য আমাকে সহজাদিকে বরে বন্দি করে ফেলে। আমি রাজি হইনি বলে এখন সে আমার বদলে আমার লোকদের নিয়ে নোংরা কাজ লিপ্ত হচ্ছে। বহু তান্ত্রিক আসতে বলেছি দরবার কমে নেয়, অনেকে তার প্রতিদ্বন্দ্বিতা মারা যায়। তারানাথ তখন বলল,
যদি আমি তোকে মুক্ত করে দিই তাহলে তুই বসবি আমার?
পিশাচ চিন্তা তখন বলল, অবশ্যই, দরকার হলে তোর পূজা করব আমি।
তারানাথ তখন বলল, কাউকে জোর করে ধর্মে নিয়ে আসা কোনোভাবে সম্ভব না, আর এটা আমার কাজও নয়, বুঝলে? এবার বলে ফেলো তার আস্তানাটা কোথায়।
পিশাচটা তখন বলল, তোর গ্রাম থেকে কিছুটা দূরে ওই পরিত্যক্ত শ্মশানে তার আস্তানা আছে, ওখানে তার কুটির আছে।
তারানাথ তখন বলল, এবার তাহলে যা, বাকিটা আমি সামনে নিচ্ছি, ঠিক আছে? এরপর পিশাচটা চলে যায়। শিবশঙ্কর তখন বলল,
তুমি তাকে আশ্বাস দিলি কেন, এটা ঠিক হলো? হ্যাঁ।
তারানাথ তান্ত্রিক তখন বলল, আপনি তো আমার সাথে আছেন গুরুদেব, দুশ্চিন্তা কিসের? শিবশঙ্কর তখন বলল,
তবু প্রাণ নাশের ভয় কিন্তু আছে, বুঝলি?
তারানাথ তখন বলল, আপনি আপনি তন্ত্রবিদ্যায় আরো শিখিয়ে দিবেন যাতে আপনার এই ভয়টা দূর হয়ে যায়, আপনার আপনার পরম শিষ্য হতে পারি, বুঝতে পেরেছেন? শিবশঙ্কর বলল,
সাবাস সাবাস, আজ তোকে আরো মন্ত্র শিখায় চল।
এই বলে মন্ত্র দীক্ষা দিলেন গুরুদেব শিবশঙ্কর তান্ত্রিক। এরপর কয়েকদিন থাকার পর শিবশঙ্কর এবং তারানাথ বাড়িতে রওনা দেয়। বাসায় পৌঁছে যাওয়ার পর দুদিন পরে তারানাথ দেরি না করে সেই জঙ্গলের দিকে চলে যায়। যেতে যেতে প্রায় সন্ধ্যাবেলা হয়ে যায় এবং শিবশঙ্করের মন্ত্রগুলো যেন উচ্চারণ করতে যাচ্ছে তারানাথ তান্ত্রিক। কিছু তো যাবার পর দেখতে পায় কুঠিরের বাইরে মন্ত্র সিদ্ধ হয়ে যজ্ঞ করছে শয়তান পূজারি নরাসুর তান্ত্রিক। চোখ বন্ধ করে মঞ্চ পাঠ করছিল সে। তারানাথ তান্ত্রিক দেরি না করে নরাসুর তান্ত্রিকের সামনে গিয়ে বললেন,
কিরে নমুচি?
তান্ত্রিক চোখ খোলায় মন্ত্রসিদ্ধ কিছু অংশ মরিচের গুঁড়া মিশ্রণ নরাসুর তান্ত্রিকের চোখে দিয়ে ছড়ে মারল। তান্ত্রিকের আর্তনাদ করে এই সুযোগে তারানাথ নরাসুর তান্ত্রিককে লাথি মেরে যজ্ঞের গোল দাগের বাইরে ফেলে দেয়। কালো চাদর টোটকা আগুন পুড়িয়ে তার সাধনা একদম যেন নষ্ট করে দেয়। আর ওইদিকে নরাসুর তান্ত্রিক আর্তনাদ করে মঞ্চ পাঠ করে পিশাচদেরকে বলল, বশীকরণ জিন যখন আক্রমণ করতে যাবে তখন সেই পিশাচ জিন তারানাথের সামনে হাজির হয়ে তুমুল লড়াই করছিল এবং জঙ্গলের গাছগুলো যেন বাতাস ভেঙে ভেঙে পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য দেখে মন্ত্র উচ্চারণ করতে চলেছে নরাসুর তান্ত্রিক যখন চোখে ব্যথা নিয়ে দুর্বল তারানাথকে আক্রমণ করতে গেল এবং গোল তাকে আসতে ধরল, ঠিক তখনই তারানাথ আবারও সজোরে লাথি মারলে সেই তান্ত্রিক অনেক দূরে ছিটকে পড়ে যায়। তারানাথ নিজেও অবাক হল, তার শরীরে এত শক্তি, সবই তার কানি মায়ের বর প্রদান। এক এক করে শয়তানগুলোকে পিশাচ জঘন্যভাবে মেরে ফেলে। এরপর যখনই নরাসুর তান্ত্রিককে হত্যা করতে যাবে ঠিক তখনই তারানাথ বলল,
তুই থাম থাম, ওকে আগে আগে মারিস না, না না না, কেউ আগে মারিস না, ওকে আগে মারলে তোর সহজাতে মুক্ত করতে পারবি না। আমি জানি আমার মন্ত্রসিদ্ধি মরিচা গুঁড়ায় ওর চোখ এখনো জ্বালাপড়া করছে।
এরপর নরাসুর তান্ত্রিকের দিকে তাকিয়ে তারানাথ বলল,
নমুচি, অসুর তথা শয়তান পূজারী, বন্দি করা পিশাচদের ছেড়ে দে।
তখন নরাসুর তান্ত্রিক বলল,
হ্যাঁ আমি ছেড়ে দেব, আমাকে মারিস না।
এরপর মঞ্চ পরে বন্দি পিশাচদের মুক্ত করে দেয়। এরপর সে পিশাচ নরাসুরকে মারতে গেলে তারানাথ তখন বলল,
যেহেতু ধ্যানে বিঘ্ন ঘটিয়েছি, মন্ত্র উচ্চারণ ভুল হয়েছে, এখন শয়তান ওকে
অবশ্য শাস্তি স্বরূপ নিয়ে যাবে। এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই নরাসুর তান্ত্রিকের পায়ের নিচে অলৌকিক ভাবে আগুনের সৃষ্টি হল এবং আগুনের সৃষ্টি হলে সে ভয়ঙ্কর হাত দিয়ে যেন তান্ত্রিক ধরে নিয়ে যায়। তখন তান্ত্রিক চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। তার কয়েক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলে যায়। সেখানে শয়তানের পূজারী তান্ত্রিক গায়েব হয়ে গেল। তার নাথ তখন বলল, বাপ বাপ কেউ ছাড়ে না, কালী মন্ত্র ভুল হলেও মা তার সন্তানকে ক্ষমা করতে পারে, অথচ শয়তান আর তার অনুসারীদের মা কখনো ক্ষমা করে না। কি ভয়ঙ্কর মৃত্যু, মানুষ কেন এসবের পূজা করতে চায়? তখন পিশাচ বলল,
তুমি ঠিক বলেছ, যেমন কর্ম তেমন ফল। তুমি আমার জাতিকে বন্দি মুক্ত করেছ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। তোমার যখনই সমস্যা বা সাহায্য লাগবে আমাকে বলবে, বেশি গুরুত্বপূর্ণ হলে আমার লোকদের কেউ পাবে, ঠিক আছে?
এই বলে হাত জোর করে পিশাচ গায়েব হয়ে যায় হাওয়ায় মিলিয়ে গেলে। তার না তান্ত্রিক তখন বাসায় ফিরে শিব শঙ্কর তান্ত্রিককে পুরো ঘটনাটি খুলে পড়ে। শিব শঙ্কর তখন বলল,
সাবাস সাবাস, তুই তো দেখছি মন্ত্র তুলনায় একেবারে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দিয়েছিস।
তারনাথ তখন বলল, তিনি আমাকে বিস্ময়কর জ্ঞান দান করেছেন। এরপর শিব শঙ্কর বলল,
আজ রাতে যজ্ঞে তোর আত্মাকে হাজির করব, তুই দেখবি তার সাথে কথা বলবি।
তারনাথ তখন বলল, সত্যি কি গুরুদেব? শিব শঙ্কর তখন বলল,
হ্যাঁ সত্যি।
এরপর রাতে যজ্ঞ আয়োজন হলে বিশেষ মঞ্চ পাঠ করে এবং পিশাচ জিনদের দিয়ে বাড়িতে দাদুর জামার টুকরো পরিত্যক্ত চুল আগুনে ফেলে দিয়ে তারানাথকে বলল,
এখন মন্ত্র পাঠ করতে থাক, তোর দাদুকে ডাকতে থাক, বুঝলি? তিনি হাজির হবেন।
তখনই দাদুর কারিন জিন ধুতি পাঞ্জাবি পরিহিত উজ্জ্বল সাদা আলোয় হাজির হয়ে বললেন,
তারা তারা।
তখনই যেন আনন্দে অশ্রু বের হয়ে যায় তারানাথের। দাদু নমস্কার, তুমি কোথায় গিয়েছিলে? তোমার শোকে তো কাতর হয়ে গেছি আমি। দাদু তখন বলল,
কোথায় যাও বল, একদিন তো সবাইকে মরতে হবে, তোর উচিত হয়নি বাসার সবাইকে এইভাবে ছেড়ে চলে আসা।
তারানাথ তখন বলল, সবাইকে ছেড়ে না আসলে কি আজকে তান্ত্রিক হতে পারতাম? দাদু তখন বলল,
পাগল ছেলে, দেবী ভক্তি নিয়ে সবসময় বরের উপকার করবি, কারো ক্ষতি করবি না। কিন্তু বাড়িতে তোর জন্মদাতা মা অশ্রুসিক্ত হয়ে পড়ে আছে, একবার তো দেখা করতে যাস, আসতো না একেবারে, না গেলে তারা দেবী মাকে হারাবে কিন্তু, বুঝলি? তোর মা তারই প্রতিরূপ।
তারানাথ তখন বলল, অবশ্যই যাব দাদু। দাদু তখন বলল,
আজ অনেক কথা বললো, তার সাথে কিন্তু দেখা করতে আসিস, তারপর আমাকে ডাকবি, কেমন?
এই বলে দাদুর কারেন জিন হাওয়ায় মিলিয়ে গেল। শিব শঙ্কর তান্ত্রিক তখন বলল,
এই ওয়ার্ড কুচি তো।
তারানাথ তখন বলল, গুরুদেব আপনার পদতলে পরম ধন্য, আপনি আমার মনোবাসনা পূরণ করেছেন, আপনি কি আমার সাথে যাবেন? শিব শঙ্কর তখন বলল,
না না, মানে তোর মা হয়তোবা বলবে আমি তোকে আলাদা করেছি।
তারানাথ তখন বলল, না না, মা এমনটা কখনো বলবে না, আপনি না গেলে আমি যাব না। শিব শঙ্কর তান্ত্রিক তখন বলল,
আচ্ছা আচ্ছা যাবো, তোর মার সাথে, এটা জানাবো আমার কন্যা পদ্মাবতীকে তোর হাতে তুলে দিতে, বুঝলি?
দরজার আড়াল থেকে পদ্মা এটা শুনে লাজুক হয়ে রুমে চলে গেল। তারানাথ তখন বলল, আগে আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব। এরপর গ্রামের বাড়িতে গিয়ে তারা মাকে দেখতে পায় আর বলে, মা তুমি কোথায়? তারার মা তখন বলল, গোপাল তুই এসেছিস? ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ল তার মা। তারানাথের বয়স তখন 22 বছর। মার সাথে বোনগুলোকেও কাঁদালেন। তারানাথ তখন বলল, মা তুমি কেঁদো না, আমাকে তোমার সেদিন আনাতা না করে আজ তান্ত্রিক হতে পারতাম না, দেখো আমি আজ তান্ত্রিক হয়ে গেছি। বাবা মার রাগ অভিমান একসময় কল্যাণ পয়েনি আসে, আজ আমি এটা বুঝতে পারলাম। বোনরা ভাইকে জড়িয়ে ধরে কাঁদলেন আর চুমু খেলেন আর বললেন, ভাই আমার বাবার উপরে রাগ করে চলে গেলি, দেবী তুল্য বোনকে কোথাও কোথাও কি হলো মনেও করলি না, তাই না? তারানাথ তখন বলল,
মনে তো ঠিকই বলল,
যদি না পড়তো তাহলে কি আসতাম? বড় বোন তখন বলল, বড্ড কথা শিখেছিস, সবাই হেসে উঠল। তারার বাবা রবীন্দ্রনাথ ছেলে ডেকে বলল,
এ তুমি বাবা।
হ্যাঁ। তার মা রানীনাথ তখন বলল, সে কি তুমি নিজের ছেলেকে চিনতে পারছো না? এটা হলো তোমার তারা। বাবা ছেলেকে জড়িয়ে ধরে অশ্রুসক্ত হয়ে গেল আর বলল,
বাপ আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিস, আমায় ক্ষমা করে দিস। কত বছর আড়াল হয়েছিলি তুই, আর দিস না বাপমা, বাপমা কষ্ট দিস না এভাবে করে।
তারানাথ বাবার চোখে পানি মুছে দিল আর বলল, এভাবে বলো না বাবা, তুমি যদি সেদিন আমাকে আলাদা না করে রাখতে তাহলে আমি দেবী সাথে হতে পারতাম না। তারার বাবা তখন বলল,
তোর গুরুদেব কোথায়?
তারা তখন বলল, তিনি আমার সাথে আছেন, তার আগে বলো বাবা বড়দাদারা কোথায়। বাবা তখন বলল,
তারা ব্যবসার কাজে কলকাতায় গেছে।
তারা তখন বলল, আচ্ছা আসো আমার সাথে আসো, পাশের রুমে গুরুদেব আছে। বাবা গুরুদেব শিবশঙ্করকে বললেন,
নমস্কার নমস্কার, আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, বাসা নেই আমার।
শিবশঙ্কর তখন বললেন,
এইভাবে ছোট করবেন না, আমি আমি আপনার ছেলেকে আপনাদের থেকে আলাদা করে দিই।
তখন বাবা বলল,
আরে না 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 না, কি এইভাবে বলবেন না, আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, আপনি তাকে পরম আশ্রয়, তাকে দেবী মায়ের যোগ্য সন্তান বানিয়েছেন, আপনার প্রতি পরম কৃতজ্ঞ আমি।
শিবশঙ্কর তান্ত্রিক তখন বলল,
আমার সন্তুষ্ট আপনাদের কথায়, এই মাত্র আরো বাড়িয়ে দিতে চাচ্ছিলাম, আমার কন্যা সুদর্শনার পদ্মাবতীকে আপনার ছেলের বউ বানাতে যাই।
বাবা তখন বলল,
এইটা তো পরম সৌভাগ্য আমার।
এর পরদিন তারেক ঠিক হয়ে গেল তারানাথের এবং একটা সময় বিয়ে হয়ে গেল। এই ছিল তারানাথ তান্ত্রিকের তান্ত্রিক হয়ে ওঠার এক অলৌকিক ঘটনা বা উত্থানের ঘটনার সর্বশেষ পর্ব। ভুল ছুটি হলে ক্ষমার সুন্দর দৃশ্যে দেখবেন। এটি আপনার বিগ ফ্যান হাবিব লালমনিরহাট রংপুর প্রেত পডকাস্টে এটা আমার দেয়া প্রথম কোন পরিপূর্ণ ঘটনা। যদি ভালো লাগে তবে একটু শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। ভালো থাকবেন জেফ্রি ভাই, প্রেত দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট স্টোরি অফ তারানাথ তান্ত্রিক। ফাইনালি কিন্তু আমরা আহসান হাবিব ভাইয়ের তারানাথ তান্ত্রিক কিন্তু শুনে ফেললাম, এবং একই সাথে বলবো যে দিস ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি, বিকজ তারানাথ তান্ত্রিকের স্টোরি কখনো প্রেতে পড়তে পারো বা প্রেতে শেয়ার হতে পারবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। এটা কাইন্ড অফ মানে মানে অদ্ভুত একটা ব্যাপার, কল্পনারও বাইরে ছিল ব্যাপারটা, এবং দারুণ রকম ভাবে গল্পটা লিখেছেন তিনি, মাশাআল্লাহ। এত সুন্দর হতে পারে একটা গল্প কল্পনায় করা যায় না। দিস ইজ আউটস্ট্যান্ডিং, দিস ইজ বিউটিফুল, সত্যি বলছি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এবং আমি চাই যে এরকমই অসাধারণ ঘটনা বা গল্প আপনি আরো লিখবেন, এবং তারানাথের পরবর্তী গল্প কিন্তু আপনার কাছ থেকে আমি চাই, সত্যি বলছি আমার খুব খুব বেশি পছন্দ হয়েছে, এবং আপনার আরো অসাধারণ সব ঘটনা বা গল্পের অপেক্ষায় আমি থাকলাম। এবং আমি চাই যে ভয়াবহ রকম সুন্দর সুন্দর গল্প আপনি প্রীত পডকাস্টের জন্য লিখে পাঠান, তাহলে হয়তো প্রীত পডকাস্টে দারুণ কিছু পাবে আপনার মাধ্যমে। এবং আমি চাই আপনারা সবসময় দারুণ দারুণ ঘটনা লিখেন, এবং আপনার ঘটনাটা এত পছন্দ হয়েছে আমার যে আমার কাছে মনে হচ্ছে যেন সবকিছু যেন জীবন্ত হয়েছিল, এত সুন্দরভাবে এত গোছানো ঘটনা হতে পারে, মাশাআল্লাহ হোয়াট এ স্টোরি। This is outstanding. This is mesmerizing. খুবই খুবই অসাধারণ একটা গল্প ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের, শুধু আমার না, আপনাদের সবার কাছে এক ভয়াবহ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আর আপনাদের যদি সবার কাছে আমার মতনই ভালো লেগে থাকে তাহলে দয়া করে দ্রুত দেরি না করে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ঘটনা অবশ্যই লিখে পাঠিয়ে দিতে পারেন, এবং দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের ইমেইলে, অথবা আপনারা চাইলে কিন্তু আমাকে যেটা করে আমরা যেটাকে বলি যে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, বাট আমি ইমেইলে সবচেয়ে বেশি ঘটনা নেই, preet.shalinmusic@gmail.com থেকে এই ইমেইলে আপনার ঘটনা সেন্ড করে দিতে পারেন। আপনাদের এক একটা ঘটনা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা ঘটনা পাঠাতে ভুলবেন না, আমি চাই যে দারুণ দারুণ ঘটনা আপনাদের মাঝেই থাকুক, এবং আপনারা আপনাদের ঘটনাগুলো আমি পড়ে শোনাই preet.shalinmusic@gmail.com ঠিক এখানে ঘটনা সেন্ড করে দিলে চলবে। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে এক সাধারণ কিছু বই নিয়ে আসবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। আজ আপনাকে আবারও পাঠিয়ে দিলাম প্রেত পডকাস্টের জন্য নতুন একটি গল্প। গল্পটির নাম অভিশপ্ত লকেট। এই গল্পের মূল লেখক প্রীতম সাহা। চলে যাচ্ছি গল্পে। দিনটা ছিল মঙ্গলবার। কলেজে প্রচন্ড ক্লান্তির পর অবশেষে ঠিক করলাম দূরের কোনো প্রান্তে পাড়ি দেব। আজ সকালে কলেজে গিয়ে এই নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি। ও হ্যাঁ, আমার সম্পর্কে কিছু কথা বলা হয়নি। আমি প্রীতম। স্কুল পাশ করার পর বাবা মায়ের স্বপ্নে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্য নিয়ে এই 4 বছরের জন্য এসেছি কলেজ জীবনে। যদিও আমার কম্পিউটারের প্রতি একটু ঝোঁক বেশি আছে, তবুও আঁকা আঁকি আমার একটু বেশি পছন্দের। বাড়ির অর্থের ক্লান্তি এবং জীবনের প্রতিষ্ঠা ছাড়া তো পিছু ছাড়ে না, তাই নেমে পড়লাম কলেজের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের কলেজের সব থেকে ফক্কর এবং বন্ধুত্বপূর্ণ রতিমকে নিয়ে কেমন যেন আজ উদাসীন লাগছে। জিজ্ঞেস করতেই বলে উঠল, আরে ভাই, দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সিনিয়র দিদিগুলো পিকনিক করতে যাচ্ছে, আর আমরা বসে বসে কি করছি? হ্যাঁ, ওই তত্ত্বা সাধিকের মোটার তবলার ল্যাবটা শুনে যে হাদার মতো করে বসে আছে। হ্যাঁ, আর ভাই, জীবনটা কয়লা বানাই দিস না রে ভাই, চল কোথাও যে বেরিয়ে আসি, সিনিয়রে পড়ি, একটা মান সম্মান তো আছে নাকি, নাকি জুনিয়রদের মতো থেকে যাবি সবসময়? আমি তখন বললাম, আমিও ভাবছিলাম, বল কোথায় যাবি, পার নাকি জঙ্গলে? ওইদিক থেকে আবার মৈনাক আমাকে পিনিক মেরে কি বলতে যাবে ঠিক তখনই দীপশিখা বলে উঠল, আমার কাকার বাড়ি দুধুনিয়া গ্রামে। অনেক দিনের কাকার ইচ্ছা যে কদিন যাতে সেখান থেকে ঘুরে আসি, তোরা চাইলে কাকার সাথে কথা বলতে পারি। তখন আমি বলে উঠলাম, চল তাহলে, আমিও বাড়িতে কথা বলে দেখি, তোরাও দেখ, যাতে তাহলে ফোনে কথা হচ্ছে, ঠিক আছে? সবাই বেশ উৎসাহ এবং উৎফুল্ল হয়ে গেল এবং হু বলে কলেজ থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরতেই মাকে জানালে মা রাজি হয়ে গেল। বাবা কিন্তু একটু রাগারাগি করছিলেন, কিন্তু আলটিমেটলি সিনিয়র রাজি হয়ে গেলেন। সেই রাতে ঠিক করি শুক্রবার দুধুনিয়া গ্রামের দিকে রওনা দিব। আমরা ছেলে মেয়েদের মধ্যে ছিলাম আমি, রতিম, মৈনাক এবং ওই দিক দিয়ে মেয়েদের মধ্যে ছিল দীপশিখা আর কোয়েল। শুক্রবার সকালে সবাই ট্রেন ধরে মণিপুর বলে কোথায় একটা নেমে সেখান থেকে সবাই প্রায় 10 কিলোমিটার দূরে দুধুনিয়া গ্রামে পৌঁছে যায়। প্রায় 8 ঘন্টার মতো জার্নি করে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। আমরা আবার সেদিকে গ্রামের দিকে অন্ধকার এবং বেশ অন্ধকার হয়ে এসেছে। দীপশিখার কাকা আমাদের 2 ঘরের ব্যবস্থা করে দেয়। আমরা সেদিন থেকেই রাত কাটিয়ে নিচ্ছিলাম এবং সকাল হতেই মধুর পাখি শব্দে আর মিষ্টি রোদের আলোয় আমাদের ঘুম ভেঙে যায়। দীপশিখার কাকা বেশ ভালোই খাবারের আয়োজন করছে। সকাল 10টায় লুচি আর আলুর দম মজ করে খেয়ে বেরিয়ে পড়লাম গ্রামের দৃশ্য দেখতে। শহরে কলকাতার মাঝে এই মুক্ত পরিবেশে দেখা যায় না বললেই চলে। সব জায়গা ঘুরতে ঘুরতে আমরা কর্পগড়ের জঙ্গলে গিয়ে পৌঁছে যাই। জঙ্গলটা এক সরু রাস্তা ধরে ভেতরের দিকে চলে গিয়ে অন্ধকারে মিশে গেছে, যার থেকে বিভিন্ন পাখির শব্দ আর ঝিঝি পোকার ডাক যেন ভেসে আসছে। কি সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা 5 জন মিলে ঠিক করি জঙ্গলের ভেতর দিক দিয়ে একটু ঘুরে আসবো। জঙ্গলের ভেতরে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। উঁচু উঁচু গাছ যেন সূর্যের আলোকে আড়াল করে দিয়েছে। একটু ভিতরে যেতে কোয়েল চিৎকার করে পড়ে যায়, ওর পায়ে মচকা লেগে গেছে। বড় হিল পরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটলে যা হয় আর কি। আমি দীপশিখা আর মৈনাককে কোয়েলের সঙ্গে থাকতে বলে রতিমের সাথে আরো একটু ভেতরের দিকে যেতে লাগলাম। ভেতরে প্রায় 10 মিনিট হাঁটার পর হঠাৎ আমরা এক কুয়োর সামনে এসে পড়ি। কুয়ো যে বেশ পুরনো সেটা দেখে বোঝা যাচ্ছে, আর একটু এগিয়ে হঠাৎ একটা অবিশ্বাস্য দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে গেলাম। এক পুরনো কেল্লা, কেল্লা বলে হয়তো বা ভুল হবে, একটা বড় বাড়ি। সেই বাড়ির সামনে একটা ঘট রাখা, আর তার সামনে রাখা হয়েছে এক ওইদের ফুটের মতো অদ্ভুত একটা পুতুল। পুতুলের বর্ণনা দিতে গেলে প্রথমে বলা বাহুল্য যে পুতুলের গলা বলে কিছুই নেই, মাথা আর কাঁধ প্রায় এক লেভেলে আছে এবং পুতুলের গায়ে রয়েছে কিসব নকশা করা আর লাল সুতোর চারিদিকটা ঘেরাও করা। আর সব থেকে অদ্ভুত হলো পুতুলের গায়ে থাকা সেই লকেটটা। লকেটটা বেশ দক্ষ কারিগর দিয়ে বানানো হয়েছে সেটা বোঝা যায়, তার উপরে নকশা দেখে সেটা বোঝা যায়। আর লকেটের উপরে ছিল এক নীল রঙের মনির মতো একটা পাথর। অদ্ভুত বিষয়। এই পুতুল বা এসব জিনিস এই ঘন জঙ্গলে আন্দোকে, এখানে বিকেল হলে চারিদিকে অন্ধকার হয়ে আসে আর সাথে সাথে গভীর জঙ্গল, আর তাই অন্ধকার তো বেশি বেশি লাগছে। ফোনে টাইম দেখি 5টা বাজে। আমি রতিনকে বলি, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি হুড়মুড় করে বেরিয়ে এসে বাড়ির বাইরের দিকে দেখি এবং রতিমেরকে আসতে দেরি হলো। আমি ভাবলাম হয়তো ভেতরের দিকটা একটু ঘুরে দেখছে। আমরা তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে দীপশিখার কাকার বাড়িতে পৌঁছালাম। রাতে কাকা একটু রুটি আর কষা মাংস দিয়ে যায়, সবাই তা খেয়ে শুয়ে পড়ে। আজ রাতে কেন জানি না ঘুম আসলো না। তার মধ্যে ওই সব জিনিস যে সবাইকে বলবো তাও আমাদের মধ্যে কারোর হয়নি, সকলের সব বলা যাবে এই ভেবে চোখটা যখনই বুঝলাম ঠিক তখনই রতিম আমাকে ডাক দেয়। রতিম আমাকে বলল, এই একটা জিনিস দেখবি। আমি কি বলে জবাব দেব? ও আমাকে পকেট থেকে বের করে সেই জঙ্গলে থাকা লকেটটা দেখালো। লকেটটা বার করা মাত্র একটা পচা দুর্গন্ধ যেন চারদিকটা পড়ে গেল। কুকুরের কান্নার আওয়াজ যেন বাইরে থেকে আসা শুরু হলো। এসবই আমি ভাবতে লাগলাম, কেন বিড়াল মরা পচা দুর্গন্ধ আর কুকুরের আওয়াজ, আওয়াজ কেমন হয় আর এমন হলো কেন? অদ্ভুত ব্যাপার তো, এই হঠাৎ করে লকেটের সাথে এগুলো কি হলো আবার? কাল রবিবার সকালে সবার মন যেন বেশ ফুরফুরে ছিল। কাকার আজ কাজ থাকায় সকালে বাড়ি থাকবে না, তাই আজ কোথাও যাব না, বেরিয়ে কাকার বাড়িতে একটা গল্পের আসর বসাবো। আমি ঠিক করলাম আজ সবাইকে লকেটটা দেখাবো। আমরা 5 জন বিছানার উপরে গিয়ে গোল করে বসেছিলাম। আমি পকেট থেকে সেই লকেটটা বিছানার মাঝখানে এনে রাখলাম। মুইনাক লকেটটা দেখে আমাকে বলে উঠল, কিরে গার্লফ্রেন্ডের জন্য লকেট কিনেছিস নাকি? বড্ড পুরনো মডেল, আমাকে বলতিস আমি পছন্দ করে দিতাম। ওদিক থেকে রতিম বলে উঠল, আরে না না, তোরা যা ভাবছিস এমনটা না। তোরা যখন ওই জঙ্গলের মধ্যে কোয়েলকে নিয়ে ব্যস্ত ছিল না, তখন আমি আর প্রীতম গেলাম না জঙ্গলের ভেতরে, ওইখান থেকে এটা পেয়েছি, বুঝলি? আমি তখন রতিমের কথায় হা মিলালাম এবং বললাম, এই লকেটটা একটা পুতুলের মতো জিনিসের উপর পড়ানো ছিল, বাইরে আসার পথে কখন যে রতিমের লকেটটা নিয়ে এসেছে। তখনই কোয়েল বলল, আরে ছাড় তো, লকেটটা তো পরেই ছিল, বেশ সুন্দর কিন্তু, যাই বলিস না কেন। মইনার তখন বলল, সুন্দর লকেট, সুন্দর ব্যক্তির কলায় মানায়। মইনার যে দীপশিখার প্রতি দুর্বলতা ছিল সেটা আমাদের সবারই জানা। মইনাক প্রায় জোর করে দীপশিখার গলায় সেই লকেটটা পরিয়ে দিল। মইনাকের কাণ্ড দেখে আমরা সবাই হেসে পড়লাম। আমাদের এই রকম কথা মজা করা চলছে এই সময় সকলের ফুরফুরে ভাবটা কেমন যেন হারিয়ে গেল। সুন্দর মুক্ত আকাশটা মেঘে যেন ঘনিয়ে এলো, চারিদিকটা প্রচন্ড জোরে জোরে কালো করে ঝড় নেমে আসলো। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো লকেটের মাঝে থাকা সেই নীল রঙের পাথর আর সেই নীল নেই, তার রং অদ্ভুত ভাবে পাল্টে যাওয়া শুরু করলো। আমি সবাইকে বলতে সবাই হতভম্ব হয়ে গেল। দীপশিখা এই পরিবর্তনটা দেখে ভয়ে সেই লকেটটা ছুঁড়ে খাটের নিচে ফেলে দেয়। সবাই যেন খুব নিস্তব্ধ হয়ে গেল। আমরা সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকলাম। কিছুক্ষণের আগে সে আনন্দটা যেন কোথায় যেন মিলে গেল। পরিবেশের মতো আমাদের মধ্যে যেন কালো কিছু আপুরণ এসে জমা হয়েছে। চারিদিকে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মনে হচ্ছে সবকিছু লন্ড ফন্ড হয়ে যাবে। ঘরের জানালা গরজা খিল না দেওয়ায় সেগুলো সামান্য ফ্রেমগুলোতে বাড়ি খেতে থাকে। কাকা ঘরে ঢুকেই পড়ে থাকা সেই লকেটটা দেখতে পায়। লকেটটা দেখে কাকার মুখে যেন কালো অন্ধকার ছেয়ে আসলো। কাকা ভীত সন্ত্রস্ত হয়ে বলল, এই লকেট তোমরা কোথায় পেয়েছো? হ্যাঁ, তখন আমি সেই প্রশ্নের উত্তর দিই, জঙ্গলে ঘুরতে যাওয়ার সময় পেয়েছি আর কি। কাকা আমাদের প্রায় রেগে গিয়ে বলে উঠল, তোমাদের জঙ্গলে যেতে কে বলেছে? হ্যাঁ, এই লকেট, হায় ভগবান, এখন কি করব? আমরা কোনো কথাই যেন বুঝতে পারছিলাম না। তখন ময়না কাকাকে বলল, আচ্ছা আপনি খোলাসা করে বলুন তো ঘটনাটা কি। কাকা তখন বলে উঠল, আমিও ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আমার ঠাকুমা এবং গ্রামের অনেকের কাছে শুনেছি এই গ্রামের পশ্চিম জঙ্গলের ভেতরে নাকি অনেক আগে এক মহিলাতান্ত্রিকের ঘর ছিল, তার ভূত প্রেতদের নিয়ে কারবার ছিল। মাঝে মাঝে আমাদের গ্রামে এক বেশি ধরে নিয়ে যেত এবং ঠিক তখনই গ্রামের সে মহিলা তাকে বাধা দেয়, সেই বাধা নাকি তার সম্মানে লাগে, তাই নাকি সে অপদেবতার পুজো করতে শুরু করে দেয় যাতে এই গ্রাম সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। কিন্তু সাধনাটা নাকি সম্পূর্ণ হয় না, কোনো এক কারণে তার মৃত্যু হয়। তখন থেকে নাকি লোকে পশ্চিম জঙ্গলে যা বন্ধ করে দিয়েছে। এই লোকেটের ব্যাপারে সম্পূর্ণ সঠিক তথ্য দিতে পারবে আমাদের গ্রামে থাকা অনেক বৃদ্ধ রাম সাহেব দাস, কারণ তিনি নাকি এই ঘটনা ছোটবেলা নিজে চোখে দেখেছেন। এখন তিনি তার নিজের ঘরে বসে মৃত্যুর দিন গুনছেন। ঝড়ের প্রভাব কুনতে আমরা সবাই রামদাসের বাড়িতে হাজির হব, ঠিক আছে? আমরা সবাই ধীরে ধীরে সেখানে চলে যাই এবং রামদাসের বাড়িতে হাজির হই। বৃদ্ধ রাম সাহেব দাস প্রায় শয্যাগত। কাকা তার কাছে গিয়ে বললেন,
রাম কাকা, আমরা ওই সমস্যার মুখে পড়েছি, তোমার মনে আছে তুমি আমাকে একটা লকেটের সম্বন্ধে গল্প করতে বলেছিলে, যেটা ওই পশ্চিমে দুদুলিয়া জঙ্গলে ছিল?
কাকার কথা সম্পূর্ণ শেষ না হতে রাম সাহেব বলে উঠল,
ওই জঙ্গলে কেউ যাস না, অভিজ্ঞতা লকেট আছে।
রাম দাদুর এই কথাটা শুনে আমাদের ঘাড়ের দিক থেকে যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। কাকা রাম সাহেবকে বলল,
রাম কাকা, তুমি সম্বন্ধে কোনোদিনই খোলাসা করে কিছু বলনি, আজ একটু বলো না, এই এই লকেটার তার কি ইতিহাস?
রাম দাদু তখন বললেন,
ঠিক আছে, আমি আর কদিন বাসে থাকবো, তোমাদের আজ সব বলে দিই। তুই তো জানিস ওই জঙ্গলের এক মহিলা তান্ত্রিকের বাস ছিল, যার আমাদের গ্রামের প্রতি আক্রোশ ছিল। পরবর্তীকালে আমাদের গ্রামকে নষ্ট করার জন্য জীবনের সবটুকু কালো সাধনার দ্বারা এক অপদেবতা পূজা করে। অপদেবতার গলায় একটা লকেট থাকে, সে লকেটটা হল তান্ত্রিকের অভিশাপ। এই তান্ত্রিকের নাম বৃহকী। এই দেবতার গলায় যে লকেটটা থাকে সেটার গায়ে যে নকশা, তাতেই নাকি সংকেত দেয়া কি অপদেবতা নাকি কাজ করে। আমি যতটুকু জানি এই লকেটটা অনেক পুরনো, যৌবন সমৃদ্ধ, সবে মাত্র 21 বছর পূর্ণ হয়েছে। এরকম কোন গ্রামে কাউকে বা আত্মীয়কে যার সাথে গ্রামের কারো রক্তের সম্পর্ক আছে তাকে পড়াতে পারলে তার সাধনা সম্পূর্ণ হয়ে যেত। জানা যায় অপদেবতা অপদেবতাকে জাগিয়ে তুলতে পারলে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নারীর খোঁজ সেই সময় পায়নি তার মৃত্যু হয়েছে। আর অপদেবতার সেই অভিশাপ তো লকেট সহ বছরের পর বছর সেই জঙ্গলে পার হয়ে রয়েছে। তোমাদের হঠাৎ এসব গল্প জানার ইচ্ছে কেন হলো? আর এগুলো কেনই বা মনে পড়লো বলো তো? তোমাদের সব জানালাম, এবার আমার শরীর একটু খারাপ করছে, যাও।
আমরা আর কেউ কোনো কথা বললাম না, কাকার বাড়িতে চলে আসলাম এবং আমাদের সবার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। গলা শুকিয়ে আছে আর ভাবছি, তবে কি আমাদের জন্য পুরো গ্রাম বিনষ্ট হতে চলেছে? রতিম ভয় পেয়ে যায় এবং প্রায় কেঁদে ফেলে ও নিজেকে সব দোষে সাব্যস্ত করতে থাকে। আমি তখন রতিমকে বলি, এখন আর সময় নেই, নিশ্চয় লকেটটায় কিছুটা লেখা থাকবে। লকেটের পেছনে দিকে দেখি, হ্যাঁ আসলেই আছে, পেছনে কি একটা যেন ভাষায় লেখা আছে। গুগল ট্রান্সলেট থেকে বুঝতে পারি ভাষাটি অনেকটা স্প্যানিশ এবং বাংলা অর্থ অনেকটা এমন দাঁড়ায়। লকেটের গায়ে যা লেখা ছিল তা বাংলা করলে মনে হচ্ছে অনেকটা এমন হলো যে রক্ত মোড়ক লেখা। এই রক্ত মোড়ক কি সেটা জানার জন্য আবার গুগল সার্চ করি, জানতে পারি যে রক্ত মোড়ক হল প্রাচীন 1536 থেকে 1553 সালে মানব ইতিহাসের এক বিভৎস মহামারী। এশিয়া থেকে ইউরোপ ছাড়াও মেক্সিকো, পুমা, পানামা দেশগুলিতে যেখানে স্প্যানিশ হল তাদের অফিসিয়াল ভাষা, সেই দেশগুলোতে এই রোগের প্রভাব বেশি দিন ছিল। এই রোগের লক্ষণ ছিল রোগীর শরীরে কোনো কারণ ছাড়াই রক্তের অভাব, অর্থাৎ রক্তের কোনোভাবে গায়েব হয়ে যাওয়া। আর একটি ওয়েবসাইট থেকে জানতে পারি, আমাদের প্রাচীন বৈদিক মত অনুযায়ী এই রক্ত শূন্যতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অপদেবতার সুষ্ঠ হওয়া। তাদের মতে বৃহাগি নাকি মানুষের রক্তের পিপাসা করে, তাকে কোনোভাবে জাগিয়ে তুলতে পারলে অঞ্চলের সব মানুষের রক্ত নিমিশে শেষ করে দেয়। আর হ্যাঁ, রাম সাহেব দাস এর অপদেবতার কথা বলেছিল, সেটা বৃহা কিনা দুয়ে দুয়ে চার করতে আমাদের বেশি সময় লাগলো না। আমি বুঝতে পারলাম গ্রামের বিপদ মানে কোন বিপদের কথা বলা হচ্ছিল, কি করব আমাদের কারো মাথায় কিছু খেয়াল ছিল না। হঠাৎ মৈনাক বলে উঠল, সেখান থেকে এই অপদেবতার লকেটটার উপর দিয়ে হয়েছিল, সেখানে যদি কোনো উপায় পাওয়া যায়। হঠাৎ আমাদের একটা ধুতুলিয়া জঙ্গলে আবারও যাওয়া উচিত। আমরা সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালাম। ঠিক করলাম কাল সকালে বেরিয়ে পড়ব, কথা না বলে আমাদের ওই অপদেবতাকে গ্রামে প্রবেশ করার হাত থেকে বাঁচাতে হবে। আজ রাতের মতো আমরা সবাই শুয়ে পড়লাম। রাত যখন তিনটা বাজে, সমস্ত পরিবেশ একদম নিস্তব্ধ, ঠান্ডা যেন আর একটু বেশি ঝাঁকিয়ে ধরেছে। হঠাৎ এমন তীব্র চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে যায়। চিৎকারের আওয়াজটা আসে পাশের ঘর থেকে। আমি এক মুহূর্ত সময় পাইনি, দ্রুত পাশের ঘরে চলে গেলাম এবং দেখলাম যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম দীপশিখার মুখ থেকে অঝোরে রক্ত ঝরছে, আর সেই রক্ত কে যেন ক্রমে বন্ধ করার চেষ্টা করছে। কাকার কল কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই দৃশ্য দেখে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসে। মৈনাকে কোনো ক্রমে একটা কাপড় দিয়ে সে রক্ত বন্ধ করে এবং সিচুয়েশনটা একটু ঠিক করার চেষ্টা করলো। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে সেই সময় আমরা আওড়াতে আওড়াতে আনতে চেয়েছিলাম, কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম অপদেবতা তার ক্রিয়া শুরু করে দিয়েছে এবং ঠিক করলাম আর নয়, এই ঘটনা আর যেন কোনোভাবেই না হতে পারে। সেই দিকটা আমরা দেখব এবং সেই উদ্দেশ্যে আমরা জঙ্গলের দিকে বের হওয়া উচিত। আমরা চারজন বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। দীপশিখাকে আমাদের সঙ্গে নিলাম না, প্রচুর রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে ওর শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে বুঝতে পারি গ্রামের দিকে বলে হয়তোবা কুয়াশার চারিদিকে পরিবেশকে আবছা করে তুলেছে। আমরা চারজন একটা করে টর্চ নিজের হাতে নিয়ে নিলাম, সঙ্গে নিলাম সেই অভিশপ্ত লকেটটা। গ্রাম পেরিয়ে জঙ্গলের সামনে যেতে আমাদের প্রায় 35-40 মিনিট হয়ে গেল। রাত এখনো কাটেনি, তাই জঙ্গলের ভেতরটা যেন খুব কালো হয়ে অন্ধকার নেমেছে। হাতে থাকা টর্চের আলো জ্বেলে জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করি। জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত পায়ে হেঁটে 20 মিনিট হাঁটার পর আমরা এসে পড়ি সেই প্রাচীন কুয়োর সামনে। কুয়োর সামনে যেতে এক বিশ্বাসে অযোগ্য দৃষ্টি দেখে আমরা যেন আমাদের চেতনা হারানোর মুখোমুখি হয়ে যায়। যে প্রাচীন কুয়া আমরা দেখেছিলাম অন্ধকারে ভরা সেই প্রাচীন কুয়া থেকে বেরোচ্ছে নীল রঙের আভা। কি এই নীল আভা, আর কি করি বা এই পাঁচ বন্ধুকে বাঁচাবো এই ভয়ঙ্কর অপদেবতার কবল থেকে? শীঘ্রই ঘন জঙ্গল চারিদিকে অন্ধকারের মধ্য দিয়ে নীল আভা সেই জায়গাটা বেশ আলোকিত করছিল। নীল আভাটা কি সেটা আমাদের মনের সংশয় নয়, কারণ গ্রামে আসার পরে যা অদ্ভুতের কাণ্ড দেখেছি তা সবকিছুই সম্ভব। আমি আর মৈনা ঠিক করি কুয়াশার ভেতরে নামবো যদি কিছু উপায় পাওয়া যায়। টর্চটা দুজনে কুয়োর গায়ে মাঝখানে মাঝখান থেকে বেরিয়ে থাকা ইটের ফাঁকে পা গুঁজে কোনো মতে নামলাম। কুয়োর ভেতরে নামতে এক মিষ্টি গন্ধে যেন চারিদিকটা ভরে গেল। এই গন্ধ অবিশ্বাস্য, এক গন্ধ যার ব্যাখ্যা করা যায় না। গন্ধটা কোথা থেকে আসছে সেটা অনুসরণ করতে গিয়ে দেখি কুয়োর ভেতরে রয়েছে একটা গুহার মতো জায়গা। সেই জায়গায় ঢুকতে চোখে পড়ল আবার এক বিভৎস দৃশ্য। একটা ফুল, কি ফুল বুঝতে পারছি না, ফুলের ভেতরে আছে একটা নীলমণি। সে একই হুবহু দেখতে লকেটের মতো, নীলমণির মতো, এবং ফুলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একটা বিষাক্ত সাপ। হয়তো ফুলের গন্ধের কারণে তার এই ঘোরাফেরা। মণিটা দেখতেই আমরা আরেকটা কথা মনে পড়ে গেল, সেই লকেটের মণিটা কিন্তু আর নীল নেই, ওটা লাল হয়ে গেছে। তার মানে এই মণিটা হয়তো আমাদের কোনো কাজে লাগতে পারে। কোনোভাবে টর্চের লাইট এদিক ওদিক সাপটাকে ফুলের সামনে থেকে অনেক কষ্ট সরালাম। তারপর ফুলের সামনে গিয়ে কিছুক্ষণ ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি অপূর্ব এই ফুল, আর কি অপূর্ব তার গন্ধ। আমি যেন কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো ডুবে গিয়েছিলাম। হঠাৎ মৈনাক আমার কাঁধে এক জোরে ধাক্কা মারে এবং আমি আবারও আমার চেতনায় ফিরে আসি। বুঝতে পারি যে এটা ফুল নয়, আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যে ঠিক হবে না সেটাও বুঝতে দেরি হলো না। দ্রুত ফুলটাকে ছিঁড়তে যাই। ফুলটাকে ছিঁড়তে গিয়ে হঠাৎ কেমন যেন মনে হলো কেউ যেন আমাদের ফলো করছে, কিন্তু কে সে? সেদিকে তেমন মনোযোগ না দিয়ে ফুলটাকে ছিঁড়ে আমরা কুয়ো থেকে বেরিয়ে আসি এবং কুয়ো থেকে বেরিয়ে এসে জানতে পারি রতিন সেই পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল কিছু সন্ধান পায় না কি দেখতে। ও নাকি একটা বেশ প্রায় 100 থেকে 150 বছর পুরনো একটা বই খুঁজে পায়। সেই বইটার উপরে লেখা অপদেবতার জাগরণের প্রক্রিয়া। বইটা খুলতেই সেই দেখা মূর্তির ছবি দেখতে পায়। অপদেবতার জাগরণের প্রক্রিয়া তো আমাদের জানা, কিন্তু একে আবার আগের অবস্থা কি করে দেখানো যায় তা জানা নেই। বইটা টর্চের আলোয় ওলট পালট করে দেখতে পাই অপদেবতাকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। সেখানে লেখা অপদেবতাকে একবার জাগিয়ে তুললে তাকে আর কোনোভাবে আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়, কারণ বৃহরোগী এক পৈশাচিকে হিংস্র দেবতা তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত থামে না। কিন্তু তাকে যেমন পুরোপুরি থামানো না গেল, তাকে তার লক্ষ্য নিয়ন্ত্রণে দ্বারা সরানো যেতে পারে। কিন্তু এই সরানোর জন্য একজনকে বলে দিতেই হবে। এই বলির কথা শুনে আমাদের গা হাত পা যেন শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। বইয়ের পাতা আর একটু ওলট পালট করে জানতে পারি অপদেবতাকে যে আটকাতে হলে যে অপদেবতাকে জাগিয়ে তুলেছিল তাকে অপদেবতার শিকার হতে হবে, তা না হলে অপদেবতার গলায় থাকা লকেট যে ধারণ করেছে তার মৃত্যুর মধ্যে অপদেবতা গ্রামে প্রবেশ করবে। সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। তার মানে আমাদের নয় মৈনাককে অপদেবতার হাতে তুলে দিতে হবে, নয়তো দীপশিখাকে এখন সে অপদেবতার শিকার হতে হবে, আর তার মধ্য দিয়ে আসবে আবারও ভয়ঙ্কর ভাবে অপদেবতা। আজ রক্ত অমাবস্যার শেষ তিথি। পূর্ণ বইটার মতে লকেট পরানোর পরের অমাবস্যার বৃহকি তার কাজ শুরু করে দেয়। জঙ্গলের পথ ধরে যখন আবার কাকার বাড়ির দিকে রওনা দিই, ঠিক তখন হঠাৎ আমাদের সামনে রাম কাকা চলে আসে। রাম কাকা দেখে বুঝতে পারি কুয়োর মধ্যে যখন মনে হচ্ছিল কেউ আমাদের ফলো করছে, তাহলে সেটা রাম কাকাই ছিল। আমি রাম কাকাকে বললাম, আপনি এখানে? রাম কাকা উত্তর দিল,
আমি ভালোই বুঝতে পেরেছি না তোমরা কিছু না কিছু ভয়াবহ কাণ্ড করেছি, নাহলে হঠাৎ করে
আমি তখন বলি, আপনি যখন সব জানতে পারেন তাহলে বলেননি কেন? কিছু ভাবে আমরা কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি? রাম কাকা তখন বললেন,
যেরকম রক্তের পিপাসা তার হাতে রক্ষা পাওয়া সম্ভব নয়, সহজ নয়। ও একজনকে মারবে, তবে হয়তো আমরা গৃহাঙ্গিকে কোনোভাবে যকমা দিতে পারি, কিন্তু তাতেও তো বিপদ আছে, বহু বিপদ।
আমি তখন বললাম, রাম কাকা আপনি বলুন, আমি যে কোনো ভাবে যে কোনো কিছুর দ্বারা আমি আমার বন্ধু দুজনকে রক্ষা করতে চাই, রাম কাকা আপনি বলুন। রাম কাকা বলল,
দেখো এই জঙ্গলে এইসব নিয়ে আলোচনা করা খুব সুবিধার হবে বলে মনে হচ্ছে না, বিপদ হতে পারে। চলো তোমাদের কাকার বাড়িতে নিয়ে গিয়ে আলোচনা করি।
কাকার বাড়ি যেতে কাকা বেরিয়ে এসে কাঁদতে শুরু করলো। দীপশিখার গায়ের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমরা দ্রুত ঘরের ভিতরে গিয়ে দেখি দীপশিখা চেতনা হীন হয়ে পড়ে আছে, চোখের নিচে কানি জমে গেছে, গলার হাড়গুলো যেন বেরিয়ে গেছে। দেখতে মনে হচ্ছে গায়ের দিক থেকে রক্ত ধীরে ধীরে কেউ চুষে চুষে বের করে নিচ্ছে। রাম কাকা বলল,
সবাই আমাদের অনেক যা করার আজ রাতেই করতে হবে।
রাম কাকার মতে আজ অমাবস্যা যখন ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে এবং রাহু চন্দ্রকে পুরোপুরি গ্রাস করবে, চারিদিক হয়ে উঠবে ঘনময় অন্ধকার, বাইরে শিয়ালের ডাক পর্যন্ত শোনা যাবে না, সেই মুহূর্তে সেই জায়গায় অর্থাৎ জঙ্গলে যেখানে লাল সুতায় অবদেবতার মূর্তি ঘেরাও করা ছিল, সেখানে মৈনাকের রক্ত সহ যাবে রাম কাকা, আর যাবে মৈনাক ও দীপশিখা। কিন্তু রাম কাকা মৈনাকের রক্ত তুমি বাকি করবে? হ্যাঁ, এটা শুনেছিলাম রাম কাকার বাবা তন্ত্র সাধনায় লিপ্ত ছিল, কিন্তু রাম কাকার উপরে আমাদের বিশ্বাস করাটা কি ঠিক হবে? রাম কাকার কথা না শুনে এছাড়া আমাদের উপায় বাকি, কোনো রাস্তা তার খোলা নেই। রাম কাকা বলল,
ভোরের আলোয় আমরা আবার ফিরে আসবো, শুধু আমরা তিনজন সেখানে যাব, তোমরা আর কেউ সেখানে যাবে না, সবাই বড়ই কম, এখন বেরোতে হবে।
মৈনাক দীপশিখাকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে রাম কাকা সহ জঙ্গলের দিকে রওনা দিল। আমাদের বন্ধুদের এত রাতে রাম কাকার ভরসায় কোনো মতে ছাড়তে ইচ্ছা করছে না, ঠিক করে আমরাও সেখানে যাব। ওরা গেছে 15 মিনিটের মতো হয়ে গেছে। আমরা তিনজন দ্রুত পায়ে জঙ্গলের দিকে রওনা দিই। জঙ্গলের ভেতরে একটু আড়ালে দেখতে পাই বৈনাক তার হাতে একটা ধারালো ছুরি দিয়ে কেটে এক পাত্রে প্রায় অনেকটা রক্ত জমাট করে রেখেছে, আর দীপশিখাকে শুয়ে রেখেছে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে। কিন্তু কি করতে চাইছে রাম কাকা? এই দৃশ্যের কিছু মুহূর্ত পর রাম কাকা সেই পাত্রে থাকা রক্ত চুমুক দিয়ে খেতে লাগলেন এবং বাকি থাকা রক্ত সারা গায়ে মেখে নিলেন। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, কি দেখলাম এটা আমি! কিছুক্ষণ পর রাম কাকা ছুরিটা নিয়ে নিজের হাতে মৈনাক নামটা লিখল, মানে এটা কি বুঝতে পারলাম। রাম কাকা নিজেকে অপদেবতার সামনে বৈনাক হিসেবে বিবেচিত করল। অমাবস্যার অন্ধকারে মাথা যখন বাড়ল তখন লাল সুতোয় দিয়ে ঘেরা অপদেবতার মূর্তি চোখ যেন লাল ভাটার মতো জল জল করতে থাকে। দীপশিখা ছটফট ছটফট করতে থাকে, ওর গা থেকে মনে হচ্ছিল যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে। দীপশিখা এক বিভৎস আওয়াজ যেন বেরিয়ে আসে। সেই সময় রাম কাকা সেই লাল রঙের মণি হয়ে যাওয়া অভিশপ্ত লকেট দীপশিখার গলায় পরিয়ে দেয়। নীল রঙের ফুল থেকে বের করা হয় সেই নীল মণিটা সামনে রাখে অপদেবতার মূর্তির সামনে আর বলতে থাকে,
আমি মৈনাক, আমি তোমার কাছে আমাকে উৎসর্গ করলাম, আমি আমার মতের পরিবর্তন করেছি, আমি চাই না তুমি এই গ্রামের কোনো ক্ষতি করো।
এই রকম ভাবে রাম কাকা বলতে থাকে, হঠাৎ দীপশিখা দাঁড়িয়ে যায়। দীপশিখা আগে দেখে কোনো সাধারণ মেয়ে লাগছিল না, ওর চোখগুলো লাল হয়ে আসে, নখগুলো যেন হিংস্র পশুর মতো হয়ে যায়, দুতিকার মতো চুল উঠতে থাকে এবং শিরা উপশিরা বেরিয়ে আসতে থাকে। এটা কি হচ্ছে দীপশিখার সাথে? আমি যেন সব থামাতে যাব, অমনি কোয়েল আমার হাত ধরে ফেলে আর বারণ করে। আমি শুধু দেখতে থাকি। চারিদিকে তীব্র ঝড় উঠতে থাকে, পুরনো কেল্লার বাইরে যেন মনে হচ্ছে গাছগুলো সবকিছু ঝড়ে এলোমেলো হয়ে যাচ্ছে। দীপশিখা জোরে জোরে হাসতে থাকে, বুঝতে পারি ওর গায়ে বৃহকি ভর করেছে। ও দ্রুত রাম সাহেব দাসের কাছে যায়। তারপর যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেটা জীবনেও আমরা ভুলতে পারবো না, করা সম্ভবও নয়। দীপশিখা রাম সাহেবের হাত দুটো ধরে টানতে টানতে তারপর তার হাতগুলো টেনে টেনে ছিঁড়তে থাকে। পেটের ভেতরে তার ধারালো নখ প্রবেশ করিয়ে সমস্ত নাড়ি ভুড়ি সব যেন টেনে টেনে বের করে ফেলে, আর শেষ পর্যন্ত তার মুন্ডুটা ছিঁড়ে ছিঁড়ে খচখচ করে খেতে থাকে। কি বিভৎস দৃশ্য! তার মগজ যেন বেরিয়েছিল, সেই মগজটাকে কি আনন্দের সাথে খাচ্ছিল সে বিভৎস সে পিশাচটা! এরকম করতে করতে হঠাৎ করে দীপশিখা তার জ্ঞান হারিয়ে ফেলল, আর বসে থাকতে না পেরে তাদের কাছে চলে যায়। অবশ্য লকেট তার কার্য পূরণ করতে পারেনি, তাই মৈনাকের বদলে মরতে হল রাম কাকাকে। আজ 12 ডিসেম্বর, ঘটে গেছে ঘন্টা প্রায় 6 বছর আগে। ইঞ্জিনিয়ারিং পাস করার পর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজ সবাই এক হয়ে রাতে একটা আড্ডা দিব। বাড়িতে সবাই সন্ধ্যাবেলা উপস্থিত। মৈনাক মুড়ি আর বেগুনি এনেছে। সন্ধ্যাটা বেশ জমবে মনে হচ্ছে। গল্প করছি 1 ঘন্টা হলো, হঠাৎ লোডশেডিং, পুরো ঘর অন্ধকার। মোমবাতি কিনতে দোকানে যাব বলে দরজার সামনে গিয়ে দেখি সেই পুতুল মূর্তি, তার গায়ে থাকা সেই লকেট। অভিশপ্ত লকেট কখনো এত সহজে মোছা যায় না। শুরু হল নতুন অধ্যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হব। আমি চাই দারুণ রকম সব গল্প আপনাকে পৌঁছে দিতে। আমি ফিরোজ খান বলছিলাম, এই গল্পের লেখক প্রীতম সাহা। এ ছিল গল্প শেফি ভাই। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। হে ফিরোজ ভাই, আপনি তো ভাই ফাটাই ফেলতেছেন ভাই, আমার বলবো বলতে বাধ্য হচ্ছি, বাট স্টোরি ম্যান, দিস ইজ আনডাউটলি সুপার টুপার স্টোরি। অনেক সুন্দর একটা গল্প ছিল এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ বেসিক্যালি, বিকজ আমি খুব পছন্দ করি এই ধরনের অভিশপ্ত ঘটনাগুলো। দারুণ লেগেছে আমার কাছে, খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আশাবাদী যে আপনার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এবং আমার কাছেও ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। শুধু লাগারই কথা, এত সুন্দর ঘটনা থাকলে আর কি লাগে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে ঘটনাটি। থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি অবশ্য তো লকেটের ঘটনা সবার কাছে একটা ভয়াবহ সুন্দর একটা ব্যাপার স্যাপার কাজ করবে। এবং আমি জানি যে এই ধরনের ঘটনা সবার কাছে সবসময় ভালো লাগে, ভালো না লাগার কিছুই নেই এখানে। বিকজ কিছু স্টোরি থাকে অসাধারণ, এবং সেই সাধারণ অসাধারণ স্টোরিগুলোর ভিতরে বোধ হয় একটা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনাদের সাথে অনেক গল্প করব। সো সবাই সাথে থাকুন, বাসা থাকুন, চলে যাই সরাসরি লাইভ স্টেশনে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই আরো একটু অসাধারণ গল্প উপহারের জন্য। আপনার পরবর্তী গল্পের অপেক্ষায় থাকবো। চলে যাচ্ছি আমরা সরাসরি লাইভে।